Guasa.
শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, শুরু হয়ে গেছে কুয়াশা। আর সাথে আছে শারমিন, এবং প্রতিবারের মতন এবারও আছে আমাদের কাছে দুটো গল্প। অর্থাৎ প্রথম গল্প শুনবো এখন, আর তারপরে চলে যাবো কুয়াশার মূল কাহিনী শুনতে। আজকে প্রথম গল্পের নাম, যেটি একটু পরেই আমরা শুনছি, তার নাম হচ্ছে পানি মুড়ার কবলে। লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং পড়েছেন অভি সেতু। প্রথমে শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপর একটা বিরতি নিয়ে চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরছি। তাহলে আসুন, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে পানি মুড়ার কবলে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পে এবং পড়ে শোনাবে সেতু।
আমাদের বাড়ির পেছনে একটা মস্ত বড় পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে। সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরস্থান, তারপর থেকে বেশ ঘন জঙ্গল। সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলেন আলিপুরদুয়ার। আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেকটা দূরে, আর বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে ভর্তি হতে পারলাম না, নতুন বছরে ভর্তি হতে হবে। তাই দুপুরবেলায় আমার তেমন কিছু করার থাকে না। বাবা অফিসে চলে যান, মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। আমার একদম ঘুমাতে ইচ্ছা করে না দুপুরে, একটাও নতুন গল্পের বই নেই, আর পড়ার বই তো বেশিক্ষণ ভালো লাগে না পড়তে। তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটার পাড়ে চলে যাই। একা একা জঙ্গলে যেতে ঠিক সাহস হয় না, এখানকার জঙ্গলে বাঘ আছে, কিন্তু আমার তো বন্দুক নেই। আমার তীর ধনুক আছে অবশ্য, তা দিয়ে বাঘ মারা যায় না। তবু আমি জঙ্গলের মধ্যে একটু গেছি দু একবার। কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতেই বেশি করে গা ছমছম করে। বাবার অফিসের পিয়ন মুনাব্বার খা বলেছিলেন ওই কবরখানা নাকি ভূত আছে। আমি এদিক ওদিক তাকাই, কখনো ভূত দেখতে পাই না, কিন্তু কিরকম যেন একটা বোটকা গন্ধ পাই। আর থাকতে ইচ্ছে করে না, এক ছুটে ফিরে আসি। আমার যদি আর একটা বন্ধু থাকতো তাহলে নিশ্চয়ই আমরা দুজন মিলে ভূত দেখার চেষ্টা করতাম, কিন্তু এখানে এসে এখনো আমার কোনো নতুন বন্ধু হয়নি। একা একা ভূত দেখতে যেতে বড্ড খারাপ লাগে। আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি, ছোট ছোট ইটের টুকরো বা পাথর চুরামারি জলের মধ্যে। পুকুরটা বিরাট বড়, আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা। দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গম্ভীর মনে হয়, কোথাও কোনো লোকজন নেই, শুধু আমি একা। এক এক সময় আমার মনে হয় আমাকে কেউ যেন দেখছে, যদিও কোথাও কেউ নেই, তবু যেন মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে। আমি মাথা ঘুরিয়ে চারিদিকে চেয়ে দেখি, কাউকে দেখতে পাই না। এই পুকুরটায় অনেক মাছ, মাঝে মধ্যে তারা ঘাই মারে, আর অমনি জলের মধ্যে ঢেউ খেলে ওঠে। কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় পানিগুলো ফুলে উঠছে। মনে হচ্ছে বিরাট কোন একটা প্রাণী দাপাদাপি করছে, এত বড় তো মাছ হতে পারে না, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তার তারপর থেকে আমি সব সময় পুকুরের মাঝখানটায় তাকিয়ে থাকি, কিন্তু আর কিছু দেখা যায় না। আবার পুকুরটা শান্ত আর গম্ভীর। পুকুরের ঘাটটা বেশ অনেক পুরনো, পাথর দিয়ে তৈরি, কিন্তু কয়েক জায়গায় ভেঙেও গেছে। আর সেই ভাঙা জায়গাগুলো গর্ত আর সেই ভাঙা জায়গাগুলো গর্ত হয়ে সেখানে জল জমে থাকে। সেই জলেও ছোট ছোট মাছ দেখা যায়। আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলোকে ধরার চেষ্টা করি। আমার তো বসি নেই, আর বসি দিয়ে আমি মাছ ধরতেও পারি না, তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি। এক ধরনের মাছ যার জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে, ওগুলোর নাম বেলে মাছ। সেই মাছগুলো আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না। মাছগুলো অবশ্য দারুণ চালাক। আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত জুবিয়ে ওদের ধরার চেষ্টা করি। ওদের একেবারে গায়ের কাছে হাত দেওয়ার পর চুরুট করে পালিয়ে যায়। পাথরের তলার মধ্যেও অনেকখানি গর্ত আছে, সেখানেই লুকিয়ে পড়ে। মাছ ধরার ঝোঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি। এমন সময় কে যেন ডাকলো, এই বাবলু। আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দেখি কেউ নেই তো। তাহলে আমায় কে ডাকলো স্পষ্ট শুনলাম, অনেকটা ঠিক আমার মায়ের মতো গলা। কিন্তু মা তো ঘুমাচ্ছেন, তাহলে কে ডাকলো? খুব কাছ থেকে আবার মাই কি আমাকে ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়লেন? জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম, কেউ নেই। কাছে একটা মস্ত কদম ফুলের গাছ, সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে, কিন্তু তাও তো নেই। অমনি আমার খুব ভয় করতে লাগলো, কেউ কোথাও নেই, তাহলে আমায় ডাকলো কে? আমি যে স্পষ্ট শুনতে পেয়েছি। দৌড়ে চলে এলাম বাড়িতে। দোতলায় এসে দেখলাম মা অঘরে ঘুমাচ্ছেন। আমি তবুও মাকে ডেকে তুলে জিজ্ঞেস করলাম, মা তুমি কি এই পুকুর ঘাটে গিয়েছিলে? মা তো খুবই অবাক, বিছানার উপর উঠে বসে বললেন, কেন পুকুর ঘাটে যাব? তুই বুঝি গিয়েছিলি না? আমি বললাম, হ্যাঁ, আমি সেখানে খেলা করছিলাম, মনে হলো পেছন থেকে কে আমাকে ডাকলো, ঠিক তোমার মতন গলা। মা বললেন, তুই বানিয়ে বানিয়ে বলছিস এসব কথা। না মা, আমি স্পষ্ট শুনলাম। মা রেগে গিয়ে বললেন, তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি? একলা একলা দুপুর বেলায় কেউ পুকুর ঘাটে যায়? কেন, কি হয় তাতে? মা বললেন, কখনো দুপুর বেলায় একা জলের ধারে যাবি না, আর কোনোদিন যাবি না। পড়াশোনা নেই? পড়াশোনা তো হয়ে গেছে মা, তা হলেও যাবি না, খবরদার। মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুয়ে দিলেন। পুকুর ধারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে, মা এ কথা বিশ্বাসই করলেন না। বাবার অফিসের পিয়ন মুনব্বর খা প্রায় সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসে, কিসব অফিসের কাজ নিয়ে। মুনব্বর খা খুব দারুণ দারুণ গল্প বলতে পারে। সেই তো আমাকে কবরখানার ভূতের তিনটে গল্প বলেছিল। সেদিন সন্ধ্যাবেলা আমি মুনাব্বর খাকে জিজ্ঞেস করলাম, এই পুকুর ঘাটের মধ্যে কত বড় মাছ আছে বলো তো, তুমি জানো? মুনাব্বর খা জিজ্ঞেস করলো,
কেন বলো তো খোকা বাবু?
আমি বললাম, একদিন দুপুরবেলা আমি দেখেছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল। সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘর সমান হবে। মুনাব্বর খা হঠাৎ গম্ভীর হয়ে গেল, তারপর বলল,
খোকা বাবু দুপুরবেলা পুকুর পাড়ে কখনো একল যেও না, যেতে নেই।
কেন, গেলে কি হয়?
অনেক রকম বিপদ হয়, তুমি জানো না, এইসব পুরনো পুকুরে পানি মুড়া থাকে।
পানি মুড়ো আবার কি?
পানি মুড়া জানো না? পানি মুড়া হচ্ছে জলের দূত।
দেখ, জলের মধ্যে আবার ভূত থাকে নাকি?
ও মা, তুমি পানি মুড়ার কথা শোনোনি? এ তো সবাই জানে। পানি মুড়া বড়দের কিছু বলে না, কিন্তু ছোটদের জলের তলায় টেনে নিয়ে যায়।
মুনাব্বর খা, তুমি পানি মুড়া দেখেছ?
হ্যাঁ, তিনবার দেখেছি। তাদের মাথাটা হয় কুমিরের মতন আর গাঁটা মানুষের মতন। এইসব পুকুর জানো তো খুব পুরনো, আগেকার দিনে রাজাদের আমলের। এইসব পুকুরের মাঝখানে গাদ্দি থাকে।
গাদ্দি আবার কি?
গাদ্দি মানে হচ্ছে সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ চলে গেছে অনেক দূরে, একেবারে পাতাল পর্যন্ত।
যারা পানিতে ডুবে মরে, পানি মুড়া ভূত হয়ে যায়, ওই সুড়ঙ্গের মধ্যে তারাই থাকে।
মাঝে মধ্যে উপরে উঠে আসে।
পানি মুড়াদের সঙ্গে আবার কবরখানার ভূতদের খুব ঝগড়া।
পানি মুড়া উপরে উঠে এলেই কবরখানার ভূতরা তাড়া করে যায়। আমি একবার দেখেছিলাম একটা পানি মুড়া আর একটা কবরখানার ভূত খুব ঝটাপটি লড়াই করছে।
কুয়াশা এই সময় মা জিজ্ঞেস করলেন, কিসের গল্প হচ্ছে? আমি বললাম, মা তুমি পানি মুড়া ভূত দেখেছো কখনো? মুনাব্বর খা দেখেছে। মা বললেন, বসে বসে বুঝি ভূতের গল্প হচ্ছে সন্ধ্যাবেলায়? মুনাব্বর, তুমি বাবলুকে বানিয়ে বানিয়ে ওসব গল্প বলো না। ভূত বলে আবার কিছু আছে নাকি? ভূত হচ্ছে মানুষের গল্প না। মুনাব্বর বলল,
না ম্যাম সাহেব, আমি নিজের চোখে দেখেছি।
মা হেসে বললেন, ছাই দেখেছো তুমি। আমার মায়ের খুব সাহস। মা একদিন রাত্রির বেলা একা একা কবরখানায় গিয়েছিলেন ভূত দেখার জন্য, কিছু দেখতে পাননি। মাকে দেখে ভূতেরাই ভয় পেয়েছিল। বাবা বলেছিলেন,
তোমার হাতে টর্চ ছিল তো, সেই আলো দেখে ভূতেরা পালিয়ে গেছে। তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো তো কেমন হয়।
মা বলেছিলেন, ওখানে অনেক সাপ খোপ, অন্ধকারে গেলে যদি সাপে কামড়ায়। আমি ভূতের ভয় পাই না, কিন্তু সাপকে ভয় করি। দু তিন দিন আমি আর পুকুর ধারে যাইনি, কিন্তু আমার মন ছটফট করে। দুপুরবেলা কি শুয়ে থাকতে ভালো লাগে কারোর? মা ঘুমিয়ে পড়েন, আমার যে ঘুম আসে না। পড়া গল্পের বইগুলি আরো কয়েকবার করে পড়তে লাগলাম। তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম। আবার আজ আমার সঙ্গে একটা ছোট্ট লাঠি, যদি ভূতটুত আসে তাহলে লাঠি দিয়ে মারব। পুকুরের কাছে এসে দেখি ঘাটের উপর একটা লোক বসে আছে। লোকটার গায়ে একটা লাল রঙের ডোরা কাটা গেঞ্জি আর মাথায় এমন টাক যে একটাও চুল নেই। লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে জলে ঢেউ তুলছে, সারা গা ভেজা। লোকটা এলো কোত্থেকে? আমাদের এই পুকুরে তো বাইরের কোন লোক স্নান করতে আসে না। আমি খুব কাছাকাছি চলে আসার পর লোকটি পেছন দিকে তাকিয়ে আমাকে দেখলো, দেখেই যেন দারুণ ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে সে এক লাফ মেরে জলের মধ্যে গিয়ে পড়ল, তারপর ডুবে গেল। আমি খুব অবাক হয়ে গেলাম, লোকটা আমাকে দেখে ওরকম ভয় পেল কেন? আমার হাতের লাঠিটা দেখে চোর তো নয় তো আবার। যদি চোর হয় লোকটা তাহলে সাঁতার কেটে পুকুরের ওপাশে উঠে জঙ্গল দিয়ে পালাবে। আমি জলের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে আর উঠছে না। এতক্ষণ ধরে কেউ ডুব দিয়ে থাকতে পারে? আমি মনে মনে 1, 2, 3 করে 500 পর্যন্ত গুনে ফেললাম, তবু লোকটাকে উঠতে দেখলাম না। এই রে, লোকটা মরে গেল না তো? আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে। হয়তো লোকটা সাঁতারই জানে না। তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত? কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে? আরো একটু দেখার জন্য আমি জলের পাশে এসে দাঁড়ালাম। তখন আমার মনে হলো, ওটা ভূত নয় তো, ওই কি পানিমুড়া? কিন্তু একদম মানুষের মতন দেখতে। মুনাব্বর খা যে বলেছিল পানিমুড়ার মুখটা কুমিরের মতন, এ যে একদমই মানুষের মতন, শুধু টাক মাথা। শুধু তাই নয়, লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের উপর ভুরুও নেই, সারা গায়ে কোনো লোম নেই। মুনাব্বর নিশ্চয়ই মিথ্যা কথা বলেছিল, সে পানিমুড়া কোনোদিনও দেখেনি। তখনই ফিরে গিয়ে মাকে খবর দেব ভাবছি। এক সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল, শুধু একটা হাত। আমি ভাবলাম লোকটা এবার উঠে আসবে, তাহলে পানিমুড়া নয়, কোন চোরই নিশ্চয়। শুধু হাতটাই উঁচু হয়ে রইল, আর কিছু না, লোকটার মাথাও দেখা গেল না। তারপর মনে হলো সেই হাতটা যেন আমায় হাত ছানি দিয়ে ডাকছে। সেই হাতে লম্বা লম্বা আঙ্গুল, তাতে বিচ্ছিরি নখ। হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে। ঘাটের অনেক কাছে এসে আঙ্গুল নাড়তে লাগলো। ঠিক যেন আমায় ডাকছেন। আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়েছে এক দৃষ্টে। চোখ দুটো মাছের মতন, পলক নড়ছে না, কিন্তু মাছের নয়, চোখ দুটো সেই লোকটার। আমার একবার ইচ্ছে হলো পালিয়ে যাই। আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয়। আমার তো হাতে লাঠি আছেই, এবারে সেই হাতটা খুব কাছে চলে এলো। মনে হলো যেন আমার পা চেপে ধরবে। এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো, বাবলু বাবলু। কিন্তু তখন আমার পেছনে তাকাবার সময় নেই, আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার উপর। ঠিক লাগলো কিনা বুঝতে পারলাম না, হাতটা জলের মধ্যে ডুবে গেল। আবার কেউ আমার নাম ধরে ডাকলো, বাবলু। পেছন দিকে তাকিয়ে দেখি কেউ নেই, সামনে জলের উপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠছে। আমি লাঠি দিয়ে যেই আবার মারতে গেলাম, অমনি সেই হাতটা লাঠিখানা চেপে ধরে একটা হ্যাঁচকা টান দিল। আমি ঝপাং করে জলের মধ্যে পড়ে গেলাম। জলে পড়েই মনে হলো আমি আর বাঁচব না, আমি যে সাঁতার জানি না। পানি মুড়ে আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে। আমি একবার চেঁচিয়ে উঠলাম, মা মা। জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম, দম আটকে আসছে আমার। পানি মুড়ে এখনো আমার পা ধরেনি। আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছি না বোধহয়। এরই মধ্যে একবার কোন রকমের জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম, মাঠ দিয়ে ছুটে আসছেন আমার মা। আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। আমি তলিয়ে যেতে লাগলাম। মা পার থেকেই এক লাফ দিয়ে চলে পড়লেন। চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি, মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলে সেঁক দিচ্ছেন। আমি চোখ মেলতেই মা বললেন, আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকেনি, এই তো সব ঠিক হয়ে গেছে। মা যদি ঠিক সময় গিয়ে না পৌঁছতো তাহলে কি যে হতো ভাবতেও আমার আজও গা কাঁপে। কিন্তু মা যে ওখানে কিভাবে গেছেন সেটাও একটা আশ্চর্য ব্যাপার। পরে শুনেছি সে কথা, মা ঘুমিয়েছিলেন, এমন সময় তার কানের কাছে কে যেন ডাকল, মা মা, ঠিক আমার গলা। মা চোখ মেলে দেখলেন কেউ নেই, তিনি বিছানায় উঠে বসলেন। তখন বাইরে থেকে আমার সেই মা ডাক শোনা গেল, তারপর পুকুর ঘাট থেকে। আমি জলে পড়ার সময় মা মা বলে ডেকেছিলাম ঠিকই, কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাবারই কথা নয়। তবু মা শুনতে পেয়েছিলেন। মা আমার মুখের উপর ঝুঁকে পড়ে বললেন, বাবলু তোকে আমি একা একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম, তবু কেন গেলি, কেন জলে নেমেছিলি? আমি বললাম, মা আমাকে পানি মুড়া টেনে নিয়ে যাচ্ছিল। মা বললেন, বাজে কথা। আমি বললাম, না না সত্যি। মা বললেন, মোটেও না, তুই পা পিছলে জলে পড়ে গিয়েছিলি। মা কিছুতেই পানি মুড়ার কথা বিশ্বাস করলেন না। আমাদের রাঁধুনি বলল, হ্যাঁ দিদি এসব পুরনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে। মা বললেন, সাঁতার না জানলে লোকে জল দেখে ওরকম অনেক ভয় জিনিস বানায়, আমি কাল থেকেই বাবলুকে সাঁতার শেখাবো। এরপর 7 দিনের মধ্যেই আমি সাঁতার শিখে ফেললাম। পানি মুড়াকে আর কখনো দেখিনি, তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে, ওই পুকুরে আর নয়। কুয়াশা।
সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কুয়াশার রাতে, সাথে আছি শর্মিন। আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এতক্ষণ শুনলেন কুয়াশায় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পানি মুড়ার কবলে গল্পটি, আর যেটা পড়ে শোনালো সেতু। আর এখন সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় কাহিনীতে যাওয়ার, অর্থাৎ কুয়াশার মূল কাহিনী, যার জন্য অপেক্ষা করে আছেন সবাই, সেটা শুনবো। আর আজকের কাহিনী লিখেছেন মশিউর রহমান শান্ত। আর এখন শুনবেন কাহিনীর প্রথম পর্ব। আসুন তাহলে শুনি কাহিনীর প্রথম পর্ব, তারপর আবারও ফিরে এসে কথা বলছি। আপনি আছেন কুয়াশায়, আর শুনছি রেডিও এফএম 89.2। ফারিন তাশফি আয়েশা একদমই দুরন্ত এক তরুণী, ছুটে চলতে সবচেয়ে বেশি পছন্দ করে, আর তাই ছুটে চলার পেশা সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছে। এই পেশার প্রতিটি অ্যাসাইনমেন্ট যেন তার জন্যই বানানো, তবে কোথাও কোনো একটা ঝামেলা আছে। অ্যাসাইনমেন্ট সব সাংবাদিকেরই থাকে, তবে এসা যেন একটু সবার থেকে আলাদা, আর তাই প্রতিটি অ্যাসাইনমেন্ট করে এসে দায়িত্ব শেষ করে ফেলে না, বরং প্রতিটি রহস্যময় রিপোর্টের পেছনে দিন রাত লেগে থেকে চেষ্টা করে রহস্যের আসল রূপ বের করে নিয়ে আসার জন্য। তার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একটি সাম্প্রতিক ঘটনা তাকে খুব ভাবিয়ে তুলেছে। 10 বছরের একটি শিশুকে মানুষ কিভাবে ক্রিকেট ব্যাট দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলতে পারে সেটা কিছুতেই সে বুঝে উঠতে পারে না, আর তাই পুরো ব্যাপারটা ভেবে সে সপ্তাহে একদিন ওর ফ্যামিলির সাথে কথা বলতে আসে। এসে জানে খুনি ধরার কাজ গোয়েন্দাদের, তারপরেও তার সাহায্য নিয়ে যদি কোনো খুনি ধরা পড়ে তাহলে সেটাই বা কম কি। এসে এখন যে দোতলা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে, আজ থেকে 25 দিন আগে এই বাড়ির পিচ্ছি একটি ছেলে খুন হয়েছে, পুরো ব্যাপারটাই রহস্য রয়ে গেছে, কারণ 10 বছরের শিশুকে কেউ খুন করবে এটা কারো মাথাতেই ছিল না। ফ্যামিলি দেখে যেটা মনে হচ্ছে নিতান্তই সহজ সরল ফ্যামিলি, কারোর সাথে কারোর কোনো ঝামেলা নেই, তবু এই বাড়ির একটি শিশুকে মেরে ফেলা হলো। কাহিনী তো অবশ্যই কিছু আছে, কিন্তু কি সেটা, সেটা নিয়েই প্রতিনিয়ত ভাবছে ঈশা। ওই খুন নিয়ে ভাবতে ভাবতেই দোতলা বাড়ির মূল দরজা নক করলো। অপরিচিত একজন মহিলা দরজা খুলে দিলেন। ঈশার কাছে অপরিচিত হওয়াটাই স্বাভাবিক, কারণ ওই পিচ্ছির বাবা মা আর পিচ্ছির চাচু ছাড়া আর কারোর সাথে ঈশার কথা হয়নি। মহিলা দরজা খুলে দিয়ে ইশারা ভেতরে চলে যেতে বলল ঈশাকে। ঈশাকে দেখে মৃত শিশু রাজুর মা পুনম এগিয়ে আসলো।
কেমন আছেন আপনি? আমার কি আর ভালো থাকার কথা, কিভাবে যে দিন পার করছি কিছুই বুঝতে পারছি না।
আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা তো আমার জানা নেই, কিন্তু আপনার ব্যথাটা আমি অনুভব করছি। আচ্ছা, একটা প্রশ্ন আগেও করেছিলাম, এখনো করছি, আপনাদের কি পারিবারিকভাবে কারোর সাথে শত্রুতা ছিল?
আমরা তো কারোর সাথে পাশে কখনোই থাকি না, আমাদের সাথে কারোর শত্রুতা কেউ থাকবে?
আচ্ছা, যেদিন রাজু মারা গেল সেদিনের পুরো ঘটনা কি আমাকে বলা যায়?
আপনাকে তো আগেই বলেছি, আলাদা করে তেমন কোনো ঘটনাই সেদিন ঘটেনি। আমাদের এখানে বালির মাঠে প্রতিদিন রাজু খেলত, সেদিনও গিয়েছিল, কিন্তু সেদিন আর রাজু ফিরে আসেনি।
আপনি কাঁদবেন না প্লিজ, আমি আসলে আপনাকে সাহায্য করবার জন্য এসেছি, কিন্তু কিভাবে সাহায্য করব আমি জানি না। তবে আমি চাই এর পিছনে যেই আছে সে যেন বের হয়ে আসে।
কিছুই হবে না, এই দেশে কিছুই হয় না, দেখবেন অন্য 10টা কেসের মতো এই কেসটাও ঝুলে যাবে। 2 দিন আগেই মিডিয়া কত লাফালাফি করলো, আরে এই দেখুন মিডিয়া ভুলেও গেছে।
মিডিয়ার মানুষকে দোষ দিয়ে লাভ নেই, প্রতিদিন হাজার রকমের কাহিনীর ভিড়ে ভুলে যাওয়াই স্বাভাবিক। তবে আপনি টেনশন করবেন না, আমি আপনার পাশে থাকব, যতক্ষণ পর্যন্ত আসল খুনি বের না হবে আমি এটার পিছু ছাড়ব না।
আপনি আবার এসেছেন, আপনাকে না বলেছি আমাদের সাংবাদিকের কোনো সাহায্যের দরকার নেই?
আহা, এভাবে বলছো কেন?
তো কিভাবে বলবো, এখন রিপোর্ট করে কি হবে, পারবেন আমার ছেলেকে ফিরিয়ে দিতে?
আমি জানি রিপোর্ট করে কিছুই হবে না, জানি আপনার ছেলেও ফিরে আসবে না, তবে আমার কারণে যদি আসল খুনি বের হয়ে আসে তাহলে তো আপনার ছেলের হত্যার বিচার করতেই আপনাদের সুবিধা হবে।
লাগবে না কোনো বিচারের, সব আমার জানা আছে, সব বোঝা আছে। আপনি শুধু এক গাদা লেকচার দিয়ে যেতে পারবেন আর কিছু করতে পারবেন না। আমি খুব খুশি হব আপনি যদি আর আমাদের না বিরক্ত করেন।
কিভাবে বলছো কেন, উনি তো আমাদের রাজুর।
যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবে না। উনি আজ এমনি এসেছে, কাল এসে টাকা চাইবে, বলবে টাকা দিলে রিপোর্ট ছেপে দেবো। সবাইকে আমার চেনে আছে।
আপনি আমাকে ভুল বুঝছেন, সাংবাদিকতা পেশা।
রাখুন আপনার ডায়লগ, আপনি এখন আসুন প্লিজ, আমাদের কোনো সাংবাদিকের সাহায্যের দরকার নেই।
এসে বাসা থেকে বের হলো, ঠিক বের হলো না, অপমান করে বের করে দেয়া হলোই বলা যায়। আসলে কাছের মানুষের কিছু হলে মানুষের মাথার কোনো ঠিক ঠিকানা থাকে না, এটা এসে ভালো করেই জানে। তাই এসে সেই রাজুর বাবা মা অর্থাৎ বিপ্লব আহমেদ এবং পুনমের উপর মোটেও রাগ করল না, বরং বের হয়ে কিছুক্ষণ সে নিজের মতো করে চিন্তা করল। এসে এখন যে বাড়িটিতে এসেছে সেটা দক্ষিণ কেরানীগঞ্জের একটি গ্রামে বলা যায়। আবার গ্রাম বলে ভুল হয়ে যাচ্ছে, এখানে সবকিছুই শহরের মতো, শুধু ঢাকা থেকে একটু দূরে তাই অনেকেই গ্রাম বলে থাকে। তবে একটা ব্যাপার এসব খুব ভালো করে খেয়াল করেছে, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও এই বাড়িতে তেমন কোনো মানুষের হই হুল্লোড় নেই। একটা শিশুকে ব্যাট দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলা চারটিখানি কথা না, আশেপাশের কিছু মানুষের সাথে এই ব্যাপারে একটু কথা বলা দরকার। এসব মনে মনে নিজেকে নিজে চ্যালেঞ্জ দিয়েছে, যে ভাবেই হোক এই শিশু রাজুর হত্যাকারীকে সে অবশ্যই বের করে আনবে। এর জন্য যদি সাংবাদিকতা চাকরি ছেড়ে দিয়ে সারাদিন সারা রাত লাগিয়ে খুনি করতে হয় তাহলে এসে সেটাই করবে। বাসা থেকে বের হয়ে চলে গেল ওই মাঠে, যে মাঠে খুন হয়েছিল রাজু নামে সেই 10 বছরের শিশুটি। সেখানে একটি ছেলে দাঁড়িয়ে আছে, খুব বেশি বয়স না, 20-22 হবে। এসে সেই ছেলেটি সামনে গিয়ে দাঁড়ালো। এসব প্রয়োজন ছাড়া কারোর সাথেই যেতে কথা বলে না, পেশাগত কারণে হলে অবশ্য ভিন্ন ব্যাপার। কেন জানি মনে হলো এই ছেলেটিকে কিছু একটা জিজ্ঞেস করলে সে কোনো না কোনো তথ্য পাবে। এরকমটা কেন মনে হলো এসার সেটা এসে নিজেও জানে না। অনেকটা না জেনেই সে ছেলেটিকে জিজ্ঞেস করল, আপনি কি এখানে প্রায় দাঁড়িয়ে থাকেন?
জি, আমাকে কিছু বলছেন?
বলছিলাম আপনি কি এখানে প্রায় দাঁড়িয়ে থাকেন?
না, মাঝে মাঝে দাঁড়াই, যখন কোনো কিছু করতে ভালো লাগে না তখন আমার এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে।
ও আচ্ছা, আমি এশা, আপনি?
আমি তন্ময়।
আপনার বাসা কি এখানেই?
হ্যাঁ, ওই যে সামনের বাড়িটা দেখছেন সেটাই আমাদের বাড়ি। আপনার?
আমার বাসা ধানমন্ডিতে, এখানে এসেছিলাম একটা কাজে, আমি সাংবাদিকতা করি, কিছু ব্যাপারের খোঁজ করতে এসেছিলাম আর কি।
ও আচ্ছা, তো খোঁজ খবর পেলেন?
না। আচ্ছা, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন?
মানে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারবো?
আপনি যদি চান তাহলে অনেকভাবেই পারবেন, আসলে আমার বেশ কিছু তথ্য দরকার। যেহেতু আমি এখানে থাকি না তাই আমার জন্য এটা কালেক্ট করা বেশ কঠিন, কিন্তু আপনি যেহেতু এখানেই থাকেন তাই আপনি চাইলেই কিন্তু।
আপনি কি ওই পিচ্চির মার্ডার নিয়ে কোনো হেল্প চাচ্ছেন?
হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন।
আমি তাহলে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না, কারণ এই ব্যাপারে আমি নিজেও কিছু জানি না, আর জানলেও বলে টলে ঝামেলায় জড়ানোর কোনো ইচ্ছেই আমার নেই।
আমার কার্ডটা রাখুন, যদি কখনো মনে হয় আপনি আমাকে হেল্প করতে পারেন, কিংবা এমন কিছু আপনি জানতে পারেন যেটা এই মারারের সাথে সম্পর্কিত, আপনি আমাকে অবশ্যই জানাবেন প্লিজ।
মনে হয় না কোনো হেল্প কখনো করতে পারবো, তবু আপনার কার্ডটা রেখে দিচ্ছি, যদি কিছু জানতে পারি তাহলে অবশ্যই কল করব।
দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আসার পরে এসে আবার তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। শিশু রাজু হত্যার মামলার কথা তার মাথাতেই আর থাকলো না, থাকার কথাও না, কারণ মানুষ বড় অদ্ভুত প্রাণী, চোখের আড়াল হলে যে কোনো জিনিস ভুলে যেতে পারে। এসে এসে যখন অফিসে বসে কাজ করছিল ঠিক তখনই হঠাৎ করে এসার মোবাইলে একটা কল আসলো, নাম্বারটা অপরিচিত। অপরিচিত নাম্বার থেকে কল আসলে কেন জানি এসার আর সেই ফোন ধরতে ইচ্ছে করে না, বেশিরভাগ সময় দেখা যায় অকারণে বদমাস টাইপের লোক ফোন করে খেজুরে আলাপ শুরু করে দেয়। তাই ইচ্ছে করেই এসব ফোন না ধরে কাজে মনোযোগ দিল। কিন্তু যে ফোন করেছে সে নাছোড় বান্দা, ফোনের পর ফোন করেই যাচ্ছে। অবশ্যই বিরক্ত হয়ে এসে ফোন ধরল।
হ্যালো, সালামুকুম, কে বলছেন?
তন্ময় বলছিলাম।
সরি, কোন তন্ময়?
আপনার সাথে আমার কিছুদিন আগে দেখা হয়েছিল, আপনি আমাকে নাম্বার দিয়েছিলেন, মনে আছে কি আপনার?
না, ঠিক মনে পড়ছে না।
আপনি আমার বাসার সামনে এসেছিলেন, একটা ব্যাপারে সাহায্য চেয়েছিলেন।
বাসা কোথায় জানো আপনার?
দক্ষিণ কেরানীগঞ্জে। আপনি এসেছিলেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, আই এম সো সরি, আমি আসলে কাজের চাপে পড়ে একদম ভুলে গিয়েছিলাম। যাই হোক, কেমন আছেন আপনি?
বেশি ভালো আছি। আপনি আমার কাছে হেল্প চেয়েছিলেন, আমি ছোট একটা ইনফরমেশনও পেয়েছি। জানি না আসলে এটা কাজ করবে কিনা, তারপরেও ভাবলাম আপনাকে কল করে জানানো উচিত।
কল করে খুবই ভালো কাজ করেছেন, আমি আপনার সাথে দেখা করেই পুরো বিষয়টা জানবো।
আসলে আমারই কিছু না, আপনি চাইলে আমি মোবাইলে বলে দিতে পারি।
মোবাইলে বলতে হবে না, আমি সামনাসামনি শুনবো। আমি আপনার নাম্বারটা সেভ করে রাখছি, আমি এসে আপনাকে কল করব।
আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কবে আসবেন আমাকে জানিয়েন।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
তন্ময় নামের ছেলেটির সাথে দেখা করে আহমরি কোনো খবর যে সে বের করতে পারবে না সেটা এসে ভালো করেই জানে। তবুও এসে হেরে যাওয়ার মেয়ে না, যেহেতু সে ঠিক করে দেখেছে যেভাবেই হোক সে শিশু রাজুর হত্যার পেছনে যারা ছিল তাদের বের করবে। তাই কোনো কিছুকে সে ফেলনা হিসেবে দেখছে না। আসলে দুনিয়াতে কোনো কিছুই ফেলনা না। কোন তথ্য থেকে কোন তথ্য বের হয়ে আসবে এটা আগে থেকে বলা নিঃসন্দেহে বেশ কঠিন একটা কাজ। তাই এসে সময় বের করে আবার চলে গেল দক্ষিণ কেরানীগঞ্জ। পৌঁছেই তন্ময় নামের ওই ছেলেটাকে কল করল। কল করে একটি রেস্টুরেন্টে তন্ময়কে নিয়ে বসল এসা।
এখন বলুন কি কি ইনফরমেশন পেলেন?
আহামরি তেমন কিছু না, ছেলেটি মারা যাওয়ার কিছুদিন আগে তার বাসায় একটা চুরি হয়েছিল।
কি চুরি হয়েছিল?
কিছুই চুরি করতে পারেনি চোর, তবে চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, তারপর মারধর করে ছেড়ে দেওয়া হয় তাকে। তবে আমি যতদূর শুনেছি চোর মূলত ওই রাজুর ঘরেই গিয়েছিল চুরি করতে।
রাজুর ঘরে কি আলাদাভাবে এমন কিছু ছিল যেটা খুব মূল্যবান?
আমি সেটা জানি না, আমি ওদের বাসায় কখনোই যাইনি। তবে রাজুকে আমি চিনতাম, ও তো প্রায় সারাক্ষণই এই বাড়ির মাঝে থাকতো।
ওর ফ্যামিলি দেখে তো বেশ শিক্ষিত মনে হলো। শিক্ষিত একটা ফ্যামিলির বাচ্চা ছেলে সারাক্ষণ বালির মাঠে থাকতো, ব্যাপারটা একটু কেমন না?
এমনভাবে চিন্তা করলে একটু কেমন কেমন তো মনে হবেই। তবে বালির মাঠ বিকালে জমে ওঠে, আপনি একদিন ভর দুপুরবেলা আসবেন, আসলেই দেখবেন দুপুরে কেউ এখানে থাকে না, আর রাজু দুপুরেই মারা গেছে।
কেউ না কেউ তো অবশ্যই ছিল, মাঠ একদম খালি থাকবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা তন্ময়, আমি যে আপনার কাছে ইনফরমেশন চাচ্ছি, আপনি কি এতে বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলেও কিন্তু কিছু করার নাই। আসলে আমি চাই রাজুর খুনের পিছনে কে আছে সেটা বের হোক।
না না, বিরক্ত কেন হব, সমস্যাটা হলো আমি নিজে কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না।
আবার কিভাবে ঝামেলায় পড়বেন?
এই যে ধরুন চোর পুলিশ থানা হাজত, এগুলো আমার কাছে ঝামেলায় মনে হয়
না। আপনি কোনো ঝামেলায় পড়বেন না। আচ্ছা, রাজুর চাচার নাম জানো কি?
হাসান ভাইয়ের কথা বলছেন? রাজুর বাবা অর্থাৎ বিপ্লব ভাইরা তো দুই ভাই।
উনি মানুষ কেমন?
ভালোই, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন।
ওনার সাথে একটু কথা বলা দরকার ছিল।
আপনি ডিরেক্ট ওনাদের বাসায় চলে যান, তাহলেই তো হয়।
না, ওনার বাসায় গিয়ে হবে না, আমাকে যা করতে হবে বাইরে থেকে করতে হবে। আচ্ছা, যে চোরটাকে ধরা হয়েছিল তার ব্যাপারে আর কিছু কি জানেন?
একদমই ছিচকে চোর, হিরোইন খেয়ে তাল হয়ে পড়ে থাকে নাকি সারাদিন। নামটা কি যেন? হ্যাঁ মনে পড়েছে, আখি।
চোর কি মেয়ে?
না ছেলে, নাম আখি কিন্তু সবাই ডাকে আইক্কা চোর।
কোন ছেলের নাম যে আখি হয় সেটাই ভাবিনি কখনো। যাই হোক, আপনাকে ধন্যবাদ, আমি আবার কিছু জানতে চাইলে আমাকে প্লিজ আরেকটু হেল্প করবেন।
আপনার কিছু জানতে চাওয়ার থাকলে আমাকে ফোন দিবেন, আমি খোঁজ খবর নিয়ে জানিয়ে দেব।
জানার তো অনেক কিছুই আছে, যাই হোক। আপনাকে আমি অবশ্যই ফোন দেব, ভালো থাকবেন।
আপনিও ভালো থাকবেন।
বাড়িতে এত ঘর থাকতে চোর কেন ওই বাচ্চার ঘরে যাবে? বাচ্চার কাছে কি এমন কিছু ছিল যেটা চোরের দরকার? নাকি এটা নিতান্ত একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এমন কিছু যে চোরকে ইচ্ছে করে সেই ঘরে পাঠানো হয়েছিল? আবার এমনও তো হতে পারে এই চোরের সাথে সেই শিশু অর্থাৎ রাজুর হত্যার কোনো সম্পর্কই নেই, এসা অকারণে এটা নিয়ে ভাবছে। হ্যাঁ, এরকমই হবে। তবে সবচেয়ে ভালো হয় যদি এটা নিয়ে আরো বিস্তারিত জানা যায় তাহলে। কিন্তু সেটা কি করে সম্ভব? এসার মাঝে মাঝে আফসোস হয়, মনে হয় জীবনে সাংবাদিক না হয়ে যদি গোয়েন্দা কিংবা পুলিশ অফিসার হতো তাহলে সে অনেক কিছুই করতে পারত। হঠাৎ মনে হলো রাজুর ছোট চাচার সাথে তো ওভাবে কথা বলা হয়ে ওঠেনি। এসব তন্ময়কে ফোন করে রাজুর চাচা অর্থাৎ হাসানের পুরো ডিটেল বের করবার চেষ্টা করলো। ডিটেল বের করে একদিন রীতিমতো হাজির হয়ে গেল হাসানের অফিসে। অফিসে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হাসানের সাথে বসে পড়লো কথা বলবার জন্য।
আপনি বোধহয় আমাদের বাসাতে কয়েকবার গিয়েছিলেন, ভাবি বলছিলেন আপনার কথা।
হ্যাঁ, আমি বেশ কয়েকবার গিয়েছি আপনাদের বাসা। আপনার সাথে তেমন কথা হয়নি, তাই ভাবলাম আপনার সাথে পরিচিত হই। আর রাজু?
হ্যাঁ, আমার ভাতিজা। কিভাবে যে এত বড় একটা ঝড় এসে গেল কিছুই বুঝলাম না।
আপনাদের কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল?
ঠিক শত্রুতা না, তবে জায়গা নিয়ে একবার একটা বেশ ঝামেলা হয়েছিল, বেশ বড় সড়ি ঝামেলা। আমাদের এলাকার এক প্রভাবশালী লোক চেষ্টা করছিল আমাদের এই জায়গাটা দখল করতে, তবে সেটা তো অনেক আগের কথা। এত আগের রেষারেষি নিয়ে এখন কেউ আমাদের পরিবারের কোনো শিশুকে মেরে ফেলবে সেরকমটা কিন্তু আমার মনে হয় না।
আবার এরকমও তো হতে পারে তারাই কোনো একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। জায়গার ঝামেলা তো পৃথিবীর অন্যতম বাজে একটা ঝামেলা। বেশিরভাগ মার্ডারের পিছনে প্রধান কারণ জায়গা কিংবা মেয়েমানুষী হয়।
হতেও পারে, কোনো সন্দেহকেই তো আর উড়িয়ে দেওয়া যায় না। তবে এখন আমরা কি করতে পারি? কুকুর কামড় দিলেই কি মানুষকে আবার কুকুরকে কামড় দিবে?
আচ্ছা, কুকুর বিড়ালের কথা থাক, আপনার বাসাতে যে চুরি হয়েছিল সেটা নিয়ে কিছু একটা বলুন।
কিছু একটা বলবো মানে বুঝিনি।
এই ধরুন, কখন চোর আসলো, কখন চোর ধরে ফেললেন, কিংবা এত ঘর থাকতে রাজুর ঘরেই কেন চোর গেল, এই ব্যাপারটা নিয়ে জানতে চাচ্ছিলাম আর কি।
চোরটা আসলে একদম ছিচকে চোর ছিল, অন্য কোনো ঘরে হয়তো ঢোকার রাস্তা পাচ্ছিল না, তাই হয়তো রাজুর ঘরে ঢুকে চুরি করার চেষ্টা করে। সেটার সাথে বালির মাঠে ব্যাট দিয়ে পিটিয়ে মেরে ফেলার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না।
একটা বাচ্চা ছেলেকে বালির মাঠে ব্যাট দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো, ব্যাপারটা কেমন যেন রহস্যময়। কেউ কিছুই দেখল না, পিচ্চির লাশ মাঠে পড়ে রইল। এটা কেন জানি আমি মেনে নিতে পারছি না। যাই হোক, হাসান সাহেব, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমি আপনাকে মাঝে মাঝে আরো একটু জানাবো।
অবশ্যই, যে কোনো দরকারে আমাকে কল করবেন। এই নিন, আমার কার্ডটা রাখুন।
জি, ধন্যবাদ।
কিছু কিছু মানুষ থাকে যাদের মাথায় একবার কিছু ঢুকে পড়লে সেটা সহজে আর বের হয় না। এসার মাথা ঠিক সেরকমই। একবার একটা জিনিস ঢুকে পড়লে সেটা বার বারই মাথার ভেতর ঘুরতে থাকে। রাজুর হত্যার ব্যাপারটি ঠিক সেরকম ভাবেই এসব মাথার ভেতর ঘুরতে থাকলো। 10 বছরের একটা বাচ্চা নিশ্চয়ই একা খেলতে যাবে না, তার সাথে কোনো না কোনো বাচ্চা অবশ্যই ছিল। কিন্তু আফসোসের বিষয়, রাজুর সাথে এমনিতে যারা খেলা করে তারা কেউই সেদিন সেখানে ছিল না। এসা অনেক চেষ্টা করেও ব্যাপারটা নিয়ে মুখ খুলতে পারল না। অবশেষে ক্লান্ত হয়ে সে আবার প্রায় 1 সপ্তাহ পর রাজুর মা পুনমের ওখানে গেল। সময়ের সাথে সাথে কষ্ট ফিকে হয়ে এসেছে। পুনম বাসাতেই ছিলেন, এশাকে দেখে প্রথমেই বললেন,
সরি, আসলে বিপ্লবের মাথাটা আসলে ঠিক নেই, আপনার সাথে সেদিন খারাপ ব্যবহার করেছে তাই খুব দুঃখিত। বিপদে মানুষের মাথা ঠিক থাকে না, সেই সময়ের কথার জন্য দুঃখিত বলার কিছু নেই। পুলিশ এসেছিল, বলল তারা তদন্ত করছে, তবে খুনি কে সেটা এখনই বলতে পারবে না। পুলিশের কথা বাদ দিন তো, তারা এতই বেশি তদন্ত করতে থাকে যে আসল খুনি ধরাছোঁয়ার বাইরেই চলে যায়। আমাকে একটু বলেন তো, আপনাদের সাথে যাদের জায়গার সমস্যা হয়েছিল তারা মানুষ কেমন? জায়গার ঝামেলা তো সেই বহু আগের কাহিনী। হ্যাঁ, আমি বহু আগের কাহিনীটাই জানতে চাচ্ছিলাম। জায়গা নিয়ে ওই একজনের সাথে আমাদের একটু ঝামেলা হয়, তবে পরে পঞ্চায়েত বসে সব ঝামেলা শেষ হয়ে যায়। তখন কি ঝামেলাটা হাতাহাতি পর্যন্ত গিয়েছিল? অনেকটাই। আসলে এই বাড়িটা বিপ্লব আর হাসানের সেই বাপদাদার সম্পত্তি, তাই এটার প্রতি ওরা দুই ভাই বেশ দুর্বল, তাই এটা নিয়ে ঝামেলা হলে তাদের মাথা গরম হয়ে যাবে, সেটাই তো স্বাভাবিক।
আচ্ছা, রাজুর কথা বলুন তো।
কি কথা বলবো,
এই যে ও সারাদিন বাল্যের মাঠে কেন গিয়ে খেলতো, তারপরে এত ছোট বাচ্চা, আমি 10 বছর বয়স তো, খুব একটা তো বেশি না,
ওর খেলতে ভালো লাগতো তাই ওকে কোনো কিছুতেই বানা করতাম না। আসলে ওর ব্যাপারে যেহেতু খোঁজ খবর নিচ্ছেন তো, আপনি মনে হয় ইতিমধ্যে জেনে গেছেন যে ওকে কিভাবে আমরা নিয়েছি।
সরি, আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারিনি।
রাজু আসলে আমাদের নিজের ছেলে না, আমার একটা সমস্যার কারণে আমি কখনো মা হতে পারবো না, তাই রাজুর যখন 15 দিন বয়স তখন তাকে আমরা তালুক নেই। যেহেতু রাজুকে আমি আমার জীবন থেকেও বেশি ভালোবাসতাম, তাই ওর যা ভালো লাগতো তাতে কখনো বাধা দিইনি। সারাক্ষণ বালিতে খেললেও কিছু বলতাম না।
আজ আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। আমি জানি আমি গোয়েন্দা না, সাংবাদিক, তারপরেও ছোট ছোট কিছু ব্যাপার অনেক বড় ঘটনাকেই তুলে ধরে।
আমি জানি না আসলে ওর খুনিকে বের করা সম্ভব হবে কিনা। আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষের শত্রু যেমন থাকে না বন্ধুও তেমন থাকে না, তারপরেও আপনি নিজে থেকে এসে আমাদের সাহায্য করার চেষ্টা করেছেন, এটাই আসলে অনেক বড় একটা ব্যাপার।
আচ্ছা, আমি এখন যাই। আপনার কাছে কিছু জানতে চাইলে প্লিজ কোনো কিছু লুকাবেন না।
আমি আর কি লুকাবো, আপনার যা জানতে ইচ্ছে করে বলবেন, আমার জানাতে কোনো আপত্তি নেই।
কুয়াশা,
বাচ্চাকে খুন করা নিয়ে আজকের কাহিনী এগিয়ে চলেছে। এশা একজন সাংবাদিক, কিন্তু সে প্রাইভেট ডিটেকটিভদের মতন উৎসুক এবং রহস্য সমাধান করতে চায়। তার সাংবাদিকতা পেশার মধ্য দিয়ে সে অন্যের উপকার করতে চায়, অর্থাৎ সে তার প্রতিটি অ্যাসাইনমেন্ট করেই সে দায়িত্ব শেষ করে ফেলে না, বরং প্রতিটি রহস্যময় রিপোর্টের পেছনে সে রাত দিন লেগে থেকে চেষ্টা করে রহস্যের আসল রূপ বের করে আনার জন্য, অর্থাৎ রহস্যের সমাধান করবার জন্য। তাই সে রিপোর্টটা করতে গেলে একটি বাড়ির ছোট একটি পিচ্চি ছেলে খুন করেছে যার নাম রাজু। কেরানীগঞ্জের একটি জায়গায়। সেই বাচ্চাটাকে খুন করা হয়েছে বালির মাঠে, যেখানে সে খেলতে যেত এবং ভর দুপুর একটা অড টাইমে বাচ্চাটাকে খুন করা হয়। অদ্ভুত লাগলো এসার কাছে, দিনের উপর একটা এতটুকু ছোট বাচ্চাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বাড়ি দিয়ে সে ব্যাট দিয়ে। একটা মানুষ দেখলো না, কেউ শুনলো না। তো যথারীতি সে বাচ্চাটি বাবা মার সঙ্গে দেখা করে, যাদের নাম পুনম এবং বিপ্লব। এবং বিপ্লব এসা তাদের বাড়িতে যাওয়ায়, এরকম একটা শোকের বাড়িতে এত উৎসুক ভাবে এত প্রশ্ন করতে যাওয়ায় খুব বিরক্ত হয়ে যান এবং তাকে অপমান করে বের করে দেয়। কিন্তু তারপরে ক্ষান্ত হয় না এসা, সে বাইরে এসে খোঁজ নিতে চেষ্টা করে যে আরো কারো কাছ থেকে কিছু জানা যায় নাকি। সেখানে তন্ময় নামে একটা ছেলেকে সে দেখে, সে বালির মাঠে সেখানে ঘোরাঘুরি করছে, তার কাছ থেকে সে জানতে চায়। তারপর তার নাম্বার নিয়ে চলে আসে এবং কিছুদিন পর সেই তন্ময় তাকে ফোন করে যোগাযোগ করে এবং জানায় যে তাদের বাড়িতে সেই খুনের একটি চোর এসেছিল এবং তন্ময়ের ঘরে নাকি সে চোর ঢুকেছিল। কেন ঢুকেছিল, অতটুকু একটা বাচ্চার ঘরে চোর, সেখানে কি এমন অমূল্য সম্পদ ছিল সে বিষয়ে এসা কিছুই বুঝতে পারে না। এরপর আবার আরো খোঁজ খবর নিতে এসা চলে যায় তার চাচা হাসানের অফিসে, যে সেখানে গিয়েও খুব একটা কিছু বের করতে পারে না। এবং সে তন্ময়ের কাছ থেকে আগে জেনেছিল যে জমি জমা সংক্রান্ত ব্যাপারে তাদের সঙ্গে একটা বেশ আগে থেকে ঝামেলা চলছে এক প্রতিপক্ষের। তো সেখান থেকে হাসানের কাছ থেকেও সে অনেক জানবার চেষ্টা করে, কিন্তু হাসান কিছুই বলতে পারে না, তাকে সেরকম আশানুরূপ কোনো উত্তরই পায় না। অবশেষে সে আবার যায় পুরুমের কাছে, পুরুমের কাছে গিয়ে সে আরো কিছু কথা জানতে চায় এবং কথায় কথায় সে জেনে ফেলে যে রাজু আসলে বিপ্লব এবং পুরুমের আপন সন্তান নয়। 15 দিন বয়সে রাজুকে পালক নিয়েছিল পুনম এবং বিপ্লব, এবং এই ব্যাপারটা কেমন যেন মাথার মধ্যে ঢুকে যায় এসা। সেটা নিয়ে সে ভাবতে থাকে এবং সে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপরে কি হবে, আমরা কি এই দ্বিতীয় পর্বে জানবো এই রহস্যের সমাধান হচ্ছে কিনা? আসুন তাহলে দ্বিতীয় পর্ব শুনি। এখন আপনাদের সাথে আছি আমি শারমিন, কুয়াশা শুনছেন এবিসি রেডিও FM 89.2। দ্বিতীয় পর্ব শুনি, আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন।
কুয়াশা
এসা বের হয়ে ফোন করলো তন্ময়কে, যে রহস্যের জটলা সে দেখতে পাচ্ছিল সে জটলা খুলতে শুরু করেছে, আরো খুলবে। কারণ এসা হচ্ছে পুরোই একটা কচ্ছপ, কোনো কিছু একবার কামড়ে ধরলে কারো সাধ্য নেই সেই জিনিস ছুটিয়ে নেয়া। রাজুকে পালক নেওয়া হয়েছিল, এই তথ্যটা কি আসলেই খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আসলেই গুরুত্বপূর্ণ। অনেক সময় যে জিনিসগুলোকে আমরা গুরুত্বপূর্ণ ভাবি না, সেটাই শেষে গিয়ে দেখা যায় সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তন্ময়কে দেখে এসে একটা মুচকি হাসি দিল, ছেলেটা আসলে খুবই ভালো, সত্যি সত্যি এসাকে হেল্প করবার চেষ্টা করছে। কিন্তু শুধু একজনের হেল্প নিয়ে যদি খুনি বের করে ফেলা যেত তাহলে তো ভালোই হতো। এসে তন্ময়কে নিয়ে আবার একটা রেস্টুরেন্টে বসল, বসেই বলল,
আচ্ছা ওই আইক্কা চোরকে কি বের করা সম্ভব?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই সম্ভব, ছিটকে চোর, এদিকে সেদিকে ঘুরে বেড়ায়।
আমার সাথে কথা বলার ব্যবস্থা করে দিতে পারবেন আপনি?
একটু চেষ্টা করলেই পারবো। কেন বলুন তো, আপনার কি মনে হয় এই খুন আইক্কা চোর মানে আখি করেছে?
করতেও তো পারে, তবে আমি একটা হিসাব পেয়ে গেছি। খুন যে করেছে সে মুখ্য বিষয় না, খুন যে করিয়েছে সেই আসল ক্রিমিনাল।
মানে?
মানেটা এখন পরিষ্কার করে বলতে চাচ্ছি না, তবে খুব শীঘ্রই জেনে যাবেন। এখন বলুন কি খাবেন?
আমি কিছুই খাবো না, আমি বরং উঠি আর আমি ওই চোরকে খুঁজে পেলে আপনাকে জানাবো।
একদমই কিছু খাবেন না, এটা কেমন কথা? অন্তত একটা কোল্ড ড্রিঙ্ক অর্ডার করি।
না না কিছুই অর্ডার করতে হবে না, আমার কাছে একটা ব্যাপার খুব হাস্যকর মনে হচ্ছে।
কোনটা হাস্যকর মনে হচ্ছে?
এই যে আমরা হাস্যকর ভাবে খুনি বের করবার চেষ্টা করছি, আমি জানি শেষ পর্যন্ত কিছুই বের করা হবে না, তারপরেও একটা হাস্যকর চেষ্টা
বের তো হতেই হবে। ঘটনার মূল কাহিনী না বের করে চলে যাব এই ধরনের মানুষ আমি না।
এসে সত্যি সত্যি যে ঘটনার মূল কাহিনী বের না করে চলে যাবে না, এটা আসলেই বোঝা গেল। কারণ সে সত্যি সত্যি আইক্কা চোরকে বের করে ফেলেছে। পুরো ব্যাপারটা অবশ্য তন্ময় সাহায্য করেছে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এসে নিশ্চিত যে রাজুর মাথায় ব্যাগ দিয়ে আঘাত করেছে এই চোর। কেন করেছে সেটা নিশ্চিত না, এসে জানে তার কাছে শক্ত কোনো প্রমাণও নেই। এমনকি যেই ব্যাগটা দিয়ে বাড়ি দেওয়া হয়েছিল সেই ব্যাগ পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ শুধু জানে যে বাচ্চা ছেলেটির মাথায় জোরে কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। আলাদা করে কোনো আলামত সংগ্রহ করতে পারেনি। তবুও এসে মোটামুটি নিশ্চিত যে পুরো ব্যাপারটা আইক্কা চোরের কাজ। নামটা হাস্যকর মনে হলেও মানুষটা হাস্যকর না, কারণ নেশাগ্রস্ত মানুষ যে কোনো ধরনের ভয়ঙ্কর কাজ করে ফেলতে পারে। আইক্কা চোরকে পাওয়া গেল একটা রিক্সার গ্যারেজে, একটা মোটা সিরিঞ্জ দিয়ে কোনো একটা ড্রাগ নিচ্ছিল। এমন সময় তন্ময় সেই রিক্সার গ্যারেজে ঢুকেই এশার সাথে সে চোরের কথা বলবার ব্যবস্থা করল। তবে চোর পুরোই নেশায় ডুবে আছে, কথা বলে কিছু বের হবে বলে মনে হলো না।
আপনি আমার একটা উপকার করতে পারবেন?
আমার উপকার লাগবে আপনার? কি কন এগুলো, বাবা টাবা কিনবার আসছেন?
বাবার বাবাকে খুঁজতে আসছি, আপনার সাহায্য লাগবে।
আপনার কথা শুনে মনে হয় ভদ্রঘরের সন্তান। আমি কলাম টেকা ছাড়া কিছু করি না। টেকা দিবেন বাঘের মাথাও কাটতে আইনা দিমু।
বাঘ দরকার নেই, মানুষের মাথা চাই।
আমি ছোট খাটো, মানুষের মাথা আনানোর কাম আমার না। যাই, আপনি যদি 5,000 টাকা দেন তাই চেষ্টা নেব।
একটা পিকটিকে মেরে ফেলতে হবে, পারবেন?
কোন পিকটি? নাম ঠিকানা আর টাকা দিয়ে দেন। টাকা এমন জিনিস যে যে কোনো জিনিসটাই মাইরা ফেলাইতে পারে, আবার বাসাইয়াও দিবার পারে।
একবার যে পিচ্ছিরে মেরে ফেলতে গেছিলেন, ওই পিচ্ছিটাকে আবার মারতে হবে, পারবেন?
কি করিবার চান আপনি? কেডা আপনি কি চান? আমি কোনো পিচ্ছিরে মারতে যাইনি।
বিপ্লব ভাইয়ের ছেলেকে আপনি মারতে গিয়েছিলেন, সবাই আপনাকে চোর মনে করে মেরে ধরে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি আপনাকে ছেড়ে দেওয়ার পাবলিক না।
আমি আমি কাউরে মারি নাই, মারতে যাইনি, আমি চোর। আপনি পুলিশে গিয়া দিগান।
আপনি কি সেটা আমি ভালো করে জানি, আপনি রীতিমতো পেশাদার খুনি। এখন বলেন, রাজুর মাথায় ব্যাট দিয়ে বাড়ি কেন দিয়েছেন?
আপনার লগে আমার আর কোনো কথা নাই। আপনি আদালতে গিয়ে আমার নামে বিচার দেন, কারণ আমার নেশার টাইম। আপনার লগে আর প্যাক প্যাক করার পারুম না।
নেশা যতটুকু করেছেন তার চাইতেও অনেক বেশি নেশা করবার সুযোগ আমি আপনাকে করে দিতে পারি, যদি সত্যি আপনি আমাকে কিছু সত্যি তথ্য দেন।
আমার কাছে কোনো তথ্য মুক্ত নেই, আপনি এখন যান এখান থেকে।
এই প্যাকেটে 2,000 টাকা আছে, টাকাটা রাখুন, আমি আবার আসব। আপনার যদি আমাকে দিয়ে উপকার হয় তাহলে আশা করি আপনিও আমাকে কয়েকটা উপকার করবেন।
কেন আপনার মতলব কি? আমি তো কিছুই বুঝবার পারতেছি না।
এখন কিছুই বুঝতে হবে না, সময় আসলে সব বুঝবেন। আমার সাথে যদি থাকেন তাহলে টাকা যেমন পাবেন ঠিক তেমনই সামনে আপনার একটা বড় বিপদ আসছে, সেটা থেকেও বেঁচে যাবেন।
আমার আমার কি এর বিপদ?
সেটা সময় আসলে নিজেই বুঝতে পারবেন। এখন যেটা বলছি সেটা শুনুন, আমি আপনাকে আগামী পরশুদিন এখানে খুঁজতে আসব, আপনি থাকবেন। যদি থাকেন তাহলে আরো 3,000 টাকা পাবেন। শুধুমাত্র কথা বলে টাকা পাচ্ছেন এরকম অফার কিন্তু আর কেউ দিবে না, ব্যাপারটা মাথায় রাখবেন।
আপনি কি পুলিশ?
না, আমি পুলিশ না। আর এখন এই ব্যাপার নিয়ে পুলিশের কাছে যেতেও চাচ্ছি, শুধু সত্যিটা জানতে চাচ্ছি।
আমি আমি কোনো সত্য মিথ্যা জানি না, আপনি হুদাই আমারে ভুল বুঝতেছেন।
আমি যা বুঝবার বুঝে গেছি, আগামী পরশুদিন দেখা হচ্ছে, আপনি থাকবেন এটুকু আশা আমি করতে পারি।
আমি গ্যারেজেই থাকি, আইসেন আপনি।
বিরক্ত, বোরিং, না শব্দগুলো ঠিক যাচ্ছে না। তন্ময় কোন শব্দ দিয়ে তার বিরক্তির প্রকাশ করবে সেটা সে বুঝতে পারছে না। এশা নামের সাংবাদিকের মাথায় এখন একটা ঝামেলা আছে, ঝামেলা না থাকলে অন্য কারোর ছেলে মারা গেলে এমন করে কেউ মাথা ঘামায় নাকি? তন্ময় এখন নিশ্চিত হয়ে গেছে যে এসব পুরো একটা খালি কলসি। খালি কলসি বাজে বেশি টাইপ যে কথাটা আছে সেটা আসলে এসার জন্যই প্রযোজ্য। শুধু তাই না, যখন চোরকে বের করে ফেলাই হলো তখন চোরকে পুলিশে দিয়ে দিলেই হয়, টাকা পয়সা দিয়ে এত কাহিনী করবার দরকার কি? আর তথ্য নিয়ে বা কি এমন হবে? এটা কি আদালত নাকি পুলিশ? সে সামান্য একজন সাংবাদিক, সে কি এবার করতে পারবে? বড় জোর একটা রিপোর্ট লিখে সেটা প্রকাশ করতে পারবে। একটা রিপোর্টে কি বা যায় আসে? এরকম হাজার হাজার রিপোর্ট প্রতিদিন হচ্ছে, কিন্তু কই কয়জন খুনিকে ধরা যাচ্ছে? কিছুই হচ্ছে না। তন্ময় কিছুটা বিরক্ত হয়ে পরশুদিন যখন এসা আসলো তখন তার সাথে কিছু সিরিয়াস কথা বলল।
আসলে আমার একটা কথা ছিল।
জি বলুন।
আপনার এই হাস্যকর ছেলে মানুষের মধ্যে আমি আর থাকতে চাচ্ছি না।
ঠিক বুঝলাম না, আমার কোন ছেলে মানুষের মধ্যে আপনি থাকতে চাচ্ছেন না?
এই যে খুনি বের করা, চোরকে জিজ্ঞাসাবাদ করা, আরো যা যা করছেন।
কিন্তু আমি তো সবকিছুরই শেষ পর্যায়ে চলে এসেছি।
কি লাভ শেষ কিংবা শুরু করে? আপনি তো জজ না, আপনি কি করবেন খুনি বের করে? বড় জোর পুলিশের হাতে দেবেন বাংলা সিনেমার মতো, কিংবা একটা রিপোর্ট লিখবেন? কিন্তু কি হবে? কিছুই হবে না। এমনকি আপনি তো এটাও প্রমাণ করতে পারবেন না যে ওই চোরই রাজুকে খুন করেছে, পারবেন কি? কিছুই পারবেন না। তো দরকার কি এত সব কাহিনী করার?
আমি কি করতে পারি আর পারবো সেটা আমি ভালো করে জানি। আপনি আমার অনেক উপকার করেছেন, আশা করি আর একটু উপকার করবেন। আপনার আমাকে আর কোনো সাহায্যই করতে হবে না, শুধু অল্প কিছুদিন আমার পাশে থাকুন। আমি যা যা বের করার দরকার ছিল সব নিজে বের করে ফেলেছি।
দেখেন, আপনার যা ইচ্ছে করুন, আমি আর আপনার সাথে নেই, আমি যাচ্ছি।
তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো করে শেষ মুহূর্তে এসে তন্ময় ঠিকই চলে গেল। অর্থাৎ তন্ময়ের পরিবর্তন কেন হলো এটা কিছুই বুঝতে পারলো না। তবে মনে মনে সে যাকে সন্দেহ করেছে সেটা আস্তে আস্তে কেন যেন সত্যি মনে হতে শুরু করেছে। তবে সে চোরের সাথে কথা বলতে যাওয়ার আগে চলে গেল রাজুর মা পুনমের কাছে। পুনমকে একান্তই পারিবারিক কিছু কথা জিজ্ঞেস করা দরকার। পুরো কথা জিজ্ঞেস করেই তারপর চোর লোকটার সাথে কথা বলতে হবে, পুরো কাহিনী নতুন করে শুনতে হবে। এই সময় কেন যে তন্ময় নামের ছেলেটি বেঁকে বসলো কে জানে। পুনমের কাছে গিয়ে এসা জিজ্ঞেস করল,
আচ্ছা আমি কিছু প্রশ্ন করব, দয়া করে আমাকে সত্যি কথা বলবেন।
আমি তো আপনার কাছে কখনোই মিথ্যা বলিনি, শুধু বলেছিলাম খুনি ধরা পড়বে না। এখন পর্যন্ত কি ধরা পড়েছে?
পড়েনি। আমি যা যা জিজ্ঞেস করছি তাই তাই একটু বলুন।
জি বলুন, কি জানতে চান?
এই বাড়িটা কার নামে লেখা?
এটা আবার কেমন প্রশ্ন?
যা জিজ্ঞেস করছি শুধু তাই উত্তর দেন।
বাড়িটা দুজনের নামে লেখা, বিপ্লব এবং হাসান, ওরা দুই ভাই, এ বাড়ির মালিক।
হাসানের সাথে রাজুর সম্পর্ক কেমন ছিল?
বেশ ভালো। হাসান তো রাজুকে অনেক আদর করত। অফিস থেকে বের হওয়ার পর প্রতিদিন রাজুর জন্য চকলেট নিয়ে আসত।
আচ্ছা, রাজুকে যখন পালক নেওয়া হয় তখন কি হাসানের সাথে কোনো ঝামেলা হয়েছিল?
হাসানের সাথে কি ঝামেলা হবে? আসলে আপনি কি বলছেন বা বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না।
না ঠিক আছে, আমার যা জানার ছিল তা আমি জেনে গেছি, আজ আমি আসি।
কুয়াশা,
আমরা এতক্ষণ ধরে কুয়াশার দ্বিতীয় পর্ব শুনলাম এবং দ্বিতীয় পর্ব দেখলাম যে রাজু নামে যে ছেলেটি খুন করা হয়েছিল তার তদন্ত করতে করতে এক পর্যায়ে সত্যি সত্যিই এসে বের করে ফেলে সে আইটকা চোরকে এবং চলে যায় আইটকা চোর যেখানে থাকে সেই জায়গাটায়, অর্থাৎ সেটা একটা রিক্সার গ্যারেজ। সেই গ্যারেজে গিয়ে দেখে সেটি মোটা সিরিঞ্জ দিয়ে কোনো এক ধরনের ড্রাগ নিচ্ছিল, সুতরাং বোঝাই যায় যে আইটকা চোর একজন ড্রাগ এডিক্ট। এবং একটা পর্যায়ে সে কথা বলতে বলতে একটা চোরকে বলে, আমাকে একটু সাহায্য করতে পারেন আপনি? নানা ভাবে কথা বলতে বলতে কনিষ্কা এবং তাকে বলে যে সে যদি তার কোনো কাজ করে দিতে পারে টাকার বিনিময়ে। তো আয়কা চোর বলে সে ছোটখাটো মানুষ, তার আর কি এমন ক্ষমতা। তখন এশা তাকে টাকার লোভ দেখে এবং বলে যে একটি ছোট বাচ্চাকে মারতে হবে। এশা ইচ্ছে করে স্টোভগুলো ফেলতে থাকে আসল কথা আয়কা চোরের পেট থেকে বের করবার জন্য। তো একটা পর্যায়ে আয়কা চোর একটু ভয় পেয়ে যায় যে সে কে, কেন এত প্রশ্ন করছে। আর সে বারবার বলছে আমি কোনো পিচ্ছিকে মারতে যাইনি, আমি কোনো পিচ্ছিকে মারিনি। তারপরও এশা তার হাতে 2000 টাকা দিয়ে বলে আসে যে তার সামনে খুব বিপদ এবং এশাই একমাত্র পারে তাকে উদ্ধার করতে সেই বিপদ থেকে, এবং এশা পরে এসে তার কাছে সাহায্য চাইবে। এবং একটা পর্যায়ে আয়কা চোর বলে যে ঠিক আছে, আমি এই গ্যারেজে থাকি, আপনি পরে আসবেন, পরে আপনার সঙ্গে কথা বলবো। তো পরশুদিন, আগামী পরশুদিন দেখা হচ্ছে বলে এশা বের হয়ে চলে যায়। এবং এদিকে তন্ময়ের কাছে গেলে পরে এশা, তন্ময় খুবই বিরক্ত হয় এশার এই সমস্ত কর্মকাণ্ডে। তার সোজা কথা হচ্ছে যে পুলিশ থাকতে সে এশা কেন এসব তদন্ত করছে, এবং এক পর্যায়ে তন্ময় এশাকে বলে যে সে আর এশার সঙ্গে নেই বলে সে উঠে চলে যায়। এবং এশা আবারও চলে যায় রাজুর মা অর্থাৎ পুনমের কাছে, সেখানে গিয়ে সে সরাসরি কিছু প্রশ্নও করে। তারপরেও কিন্তু দ্বিতীয় পর্ব থেকেও আমরা কিছুই বের করতে পারছি না, ভীষণ রহস্যময় আজকের কাহিনী। চলুন তাহলে শুনি আজকের কুয়াশার তৃতীয় পর্ব অথবা শেষ পর্বে, দেখি এখান থেকে রহস্য উদ্ধার করা যায় কিনা। আপনি আছেন কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আপনার সাথে আছি আমি শর্মি। আর এখন শুনবো আজকের কুয়াশার তৃতীয় অথবা শেষ পর্ব, সঙ্গেই থাকবেন।
কুয়াশা,
কাজ থেকে বের হয়ে এসে সোজা চলে গেল সেই আয়কা চোরের কাছে। চোর সেই রিক্সার গ্যারেজেই ছিল। কেন জানি মনে হচ্ছে চোর আজকে খুব একটা নেশা করেনি। তাকে দেখে সেদিনের মতো অস্বাভাবিকও মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে কিছু বলার জন্য সে প্রিপারেশন নিয়ে বসে আছে। এসা চোরকে ইশারা করে বলল গ্যারেজ থেকে বের হয়ে আসার জন্য। চোর বেশ স্বাভাবিকভাবেই বের হয়ে এসার সাথে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে এসা বলল,
আমি আপনার আসল পরিচয় জানি। ছিচকে চোর সেজে যেভাবে এখানে বসবাস করছেন, কেউ বিশ্বাসই করবে না যে আপনি কি পরিমাণ ভয়ঙ্কর খুনি।
আমি খুনি, কি করবার পারবেন করেন, প্রমাণ করতে পারবেন? প্রমাণ করতে পারলে কন, না প্রমাণ করতে পারলে হুদাই পেশাল বন্ধ করেন। 3000 টাকা দিবেন করছিলেন, এই কারণেই আপনার লগে দেখা করছি।
রাজুকে মারতে কে পাঠিয়েছিল?
আমি কোন রাজু ফাজু সিং, আর আমি কাউরে মারনের পাবলিক না। আপনি কইছেন আজকে দেখা করলে টাকা দিবেন, আমার টাকা দিয়া দেন, আমি জায়গা।
বিপ্লবের ছেলে রাজুকে আপনি চেনেন না, আপনি তার ঘরে ঢুকে তাকে মারতে চেয়েছিলেন, পরে ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়াতে আপনি মারেননি। এখন আমাকে বলুন পুরো কাহিনীটা কি। পিছনে তাকান, কি কিছু দেখতে পাচ্ছেন?
গাড়ি,
যে গাড়িটা আমাদের ফলো করছে সেটা সিআইডির গাড়ি। আমি সাংবাদিক হলেও সিআইডির একজন তথ্যদাতা, বিভিন্ন সময় বিভিন্ন রকম কেস ইনভেস্টিগেশনে আমি সিআইডি কে সাহায্য করি।
আপনি আমারে এগুলা জিজ্ঞাসাছেন কে? আমি কিছু জানি, আপনার টাকা আমার লাগবো না, আমি গেলাম।
এখন আর চাইলেও তো কোথাও যাওয়া যাবে না, ভালোভাবে বলেছিলাম আপনার ভালো লাগে, এখন যখন পুলিশের ডলা খাবেন তখন আপনার ভালো লাগবে।
এসব পেছনের গাড়িটি মুহূর্তের মধ্যে এসে আয়কা চোরকে ধরে ফেলল। কোনো তথ্য প্রমাণ কিছুই নেই যাতে বোঝা যায় যে এই খুনি এই চোর। তবুও এসে জানে এই চোর এমন কিছু তথ্য দিতে পারবে যেটা থেকে আসল খুনি খুব সহজে বের হয়ে আসবে। সিআইডির কিছু সদস্য তাকে ধরে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পর কি কি করবে সেটা বুদ্ধিমান শ্রোতা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। তবে যে অফিসারকে এসে সাহায্য করছে সে অফিসার তার রুমে এসাকে ডাকে।
আচ্ছা, আপনার কি মনে হয় প্ল্যানিং করেই খুন হয়েছে?
আমি 100% নিশ্চিত প্ল্যানিং করে করা।
এই চোর তো চোর না, মুন্সিগঞ্জ থানায় তার নামে 4-4 মার্ডার কেস রয়েছে।
সেটা আমি আগেই বুঝতে পেরেছি। আপনি এখন ওর থেকে কথা বের করার ব্যবস্থা করুন। আমার ধারণা, আমি আপনাকে যার কথা বলেছি সেই এটার পিছনের মূল নায়ক।
এখন তো আমারও তাই মনে হচ্ছে, কিন্তু একটা মার্ডারের জন্য এত নিখুঁত পরিকল্পনা করা কিন্তু সহজ কথা নয়। তবে আমরা খুশি যে আপনি আমাদের প্রতিবারই কোনো না কোনো কেসে এভাবে সাহায্য করছেন।
তবে আসল খুনি কে সেটা যে আমরা বুঝতে পেরেছি, সেটা কিন্তু এখনো কাউকে বুঝতে দিইনি।
এটা খুব ভালো করেছেন। তবে চোর থেকে তার ব্যাপারে কিছু ইনফরমেশন নিয়ে একবারে আমরা তাকে ধরতে যাব।
সেটা পুরোটাই আপনাদের ব্যাপার।
তবে আপনি তাকে ধরতে আমাদের সাহায্য করবেন।
এখন পর্যন্ত যেহেতু করেছি, তখনও করব।
আচ্ছা, আমি এখন দেখি সেই আইক্কা চোরের কি অবস্থা, আর আপনি আমাকে জানিয়েন নেক্সট কবে কি করছেন। তবে কাউকেই কিছু বুঝতে দিয়েন না, বুঝে ফেললে কিন্তু আসল খুনি ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে।
সেটা আমি জানি। আইক্কা চোর, কি অদ্ভুত নাম! সে অদ্ভুত নামের মানুষটাকে এখন হাজতে রাখা হয়েছে। বেশ কিছুক্ষণ আগে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তির রেশ এখনো কাটেনি, মুখ দিয়ে এখনো লালা পড়ছে। এই অবস্থাতে হাজত থেকে নিয়ে আরো একটি বিশেষ রুমে নিয়ে যাওয়া হলো তাকে, সেখানেই অফিসার অপেক্ষা করছে।
কার কথাতে খুন করতে গিয়েছিলি? তুই তো চোর না, তুই খুন করতে গিয়েছিলি সেটা আমরা সবাই জানি। এখন সত্যি কথা বল।
স্যার, আমারে মারেন না গো স্যার, আমারে আর মারেন না, আমি খুন করি নাই, আমি খুন করবার যাই নাই।
তোর যদি আরো দলা না খাওয়ার ইচ্ছা থাকে তাহলে রাজুদের মারতে গিয়েছিলি কেন?
স্যার, সেদিন মারতে গেছিলাম, কিন্তু সেদিন মারিনি, পরে তারে কে মারছে আমি জানি না, সত্যি স্যার আমি জানি না।
তুই প্রথমে মারতে গিয়েছিলি কেন? তোকে কে পাঠিয়েছিল?
আমারে 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 পাঠিয়েছিল।
চোর যে নাম বলল সেটা শুনে অফিসার নিশ্চিত হয়ে গেল যে এশা যা ধারণা করেছিল সেটাই ঠিক। তবে একটা ব্যাপার দেখে অফিসারের খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে অফিসের একটা ক্ষমতা আছে এশা নামের এই মেয়েটির। কিভাবে কিভাবে যেন প্রতিটা কেস সলভ করে ফেলতে পারে। চোরের স্বীকারোক্তি নেওয়ার পরপরই অফিসার এশাকে কল করলো।
জি এশা, আপনি যা ধারণা করেছিলেন সেটাই সত্যি।
তাহলে এখন কি করতে চাচ্ছেন?
চোর রূপী সেই ভয়ঙ্কর খুনি তো স্বীকারোক্তি দিয়েই দিয়েছে, এখন আর তাকে গ্রেফতার করতে আমাদের কোনো সমস্যা নেই।
তাহলে আর দেরি কেন, আজই করে ফেলুন না।
আপনাকে আমরা সাথে নিয়ে যেতে চাই, আপনি প্রথমে কথা বলতে থাকবেন, আমরা পরে এসে ধরে ফেলব।
ঠিক আছে, তাই হবে।
এসে এখন দাঁড়িয়ে আছে হাসান, অর্থাৎ রাজুর ছোট চাচার অফিসের রিসেপশনে। হাসানকে খবর দেওয়া হয়েছে এতদিন ধরে খুনের পেছনে যে পরিশ্রম দিয়েছে সব কিছু শেষ হতে চলেছে। যে চোর চোর করে এত লাফালাফি করা হয়েছে সেই চোর যে খুন করেনি সেটা এসে নিজেও জানত। তবুও এসে চোরের পেছনে লেগেছিল, যেন মূল সন্দেহের মানুষটি টেরও না পায় যে তাকে ঘিরেই পুরো তদন্ত চলছে। এসে হাসানকে দেখে এগিয়ে গিয়ে বলল,
কেমন আছেন হাসান সাহেব?
আরে আপনি কেমন আছেন?
আমি ভালো আছি, আপনাকে একটা খবর দিতে আসলাম, খবরটা শুনে আপনি নিজেও খুশি হবেন।
তাই নাকি, বলুন।
রাজুর খুনিকে শনাক্ত করা হয়েছে।
কি, কোথায় আছে সেই খুনি, আমি দেখতে চাই।
সে এখন আমার সামনেই দাঁড়িয়ে আছে।
কি বলতে চাইছেন আপনি?
আপনার গেম খেলার টাইম শেষ হাসান সাহেব। কেন আপনি এই কাজটা করলেন?
আমি কেন আমার ভাতিজাকে খুন করতে যাব?
কেন করেছেন সেটা না হয় পুলিশকে বলবেন। পুলিশ আপনার অফিসের বাইরে অপেক্ষা করছে। আশা করি আপনি পুরো ব্যাপারটাই বুঝতে পারছেন, তাই ভনিতা না করে চলুন।
আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, তারপরে চলুন দেখি আপনারা কি বলতে চাইছেন।
পুলিশ হাসানকে ধরে একদিনের মধ্যে পুরো সিচুয়েশন চেঞ্জ করে ফেলল। নিজের আপন চাচা যে ভাতিজাকে খুন করেছে এটা বিশ্বাস করতে আসলে যে কারো কষ্ট হবে। যদিও আপন বলা ভুল হচ্ছে, কারণ রাজুকে তো পালক নেওয়া হয়েছিল। এসব থানায় একটা রুমে গেল হাসানের সাথে কথা বলবার জন্য। হাসান বিধ্বস্ত অবস্থায় সেই রুমে বসে আছে। পুলিশ তার অবস্থা একদিনে খারাপ করে দিয়েছে বোঝাই যাচ্ছে।
কেন এমন করলেন?
ও আমাদের বংশের কেউ ছিল না।
10 বছরের একটা বাচ্চাকে ব্যাট দিয়ে বাড়ি দিতে একটুও কি কষ্ট হলো না আপনার?
বাড়িটা আমার বাবা আমাদের দুই ভাইকে দিয়ে গিয়েছিল। ভাইয়ের কোনো বাচ্চা না হলেও আমার হতো, কিন্তু আমার ভাই বাড়ির অংশ প্রথমেই ওই ছেলের নামে করে দিয়েছিল।
শুধুমাত্র এর জন্য আপনার ভাতিজাকে মেরে ফেললেন? রক্তের সম্পর্ক না হোক, সে তো আপনার ভাতিজা। শুধুমাত্র একটা বাড়ির জন্য এমন করলেন?
এটা শুধু বাড়ির জন্য নয়,
সব কথাই যেহেতু সোজাসুজি বলছেন, যেদিন মেরেছেন সেদিনের ঘটনাটাও বলুন।
সেদিন দুপুরে
যেদিন রাজুকে মেরে ফেলা হয়, সেদিন দুপুরবেলা রাজুর চাচা হাসান সেই বালির মাঝে দাঁড়িয়েছিল। দুপুরে এমনিতেই কেউ সেখানে থাকে না। কাউকে না পেয়ে যখন রাজু বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক তখনই তার চাচা হাসান সামনে এসে দাঁড়ালো।
চাচি তুমি এখানে? ভাবলাম তোর সাথে আজ খেলি। কিন্তু চাচি এখানে তো কেউ নেই, আমরা দুজন সাথে খেলবো। আরে তাই তো, পুরো মাঠই দেখছি খালি, এই খালি মাঠে খেলার আর সুযোগ আসবে না। আচ্ছা ঠিক আছে, তোর ব্যাগ দে,
আমি কি বল করবো চাচ্চু?
না তুই সোজা হয়ে দাঁড়িয়ে থাক, আর ব্যাট আমার কাছে।
কিভাবে নিজের ভাতিজাকে হাসান খুন করেছে সেটা শুনে এসে দাঁড়িয়ে পড়ল। মানুষ কত নিষ্ঠুর হতে পারে তা যত দিন যাচ্ছে এসে বুঝতে পারছে। তার এখন আর হাসানের এই কাহিনী শুনতে ইচ্ছে করছে না। আসল কাহিনী বের হয়ে এসেছে, এটাই সবচেয়ে বড় কথা। একবার পুনম আর বিপ্লবের সাথে দেখা করলে ভালো হতো, কিন্তু এসব কারোর সাথে দেখা না করেই বের হয়ে গেল। তার চোখের সামনে 10 বছরের একটা শিশুর রক্ত মাখা লাশ ভাসছে। এসব দ্রুত থানা থেকে বের হয়ে হাঁটতে লাগলো। এত কিছুর পরেও মানুষের জীবন থেমে থাকে না, এসা আবার এরকম কোনো নতুন কেসের অনুসন্ধানে নামবে। নতুন করে আবার কষ্ট পাবে, নতুন করে আবার সে কষ্ট ভুলেও যাবে। আর এই সবকিছু মিলিয়েই অদ্ভুত এই জীবন, অদ্ভুত এই দুনিয়া। এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার কাহিনী, যার নাম খুন। লেখক মোশাররফ রহমান শান্ত, নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুস্তা আবিদ সারি, সাউন্ডে ছিলেন খালিদ। জানিয়ে দিচ্ছি আজকের রহস্যময় কাহিনীর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। এসব চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, তন্ময় চরিত্রে অভিনয় করেছেন সমন্বয়, আইকাচর হয়েছেন লোবান, পুনমের চরিত্রে বন্যা, বিপ্লবের চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার, হাসানের চরিত্রে জাহির, রাজুর চরিত্রে আপেল, অফিসারের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুর। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আর
শেষ হয়ে গেছে আজকের কুয়াশার সময়, অর্থাৎ আমাকে এখন বিদায় নিতে হবে। প্রতিশ্রুতি দিচ্ছি আগামী সপ্তাহে আবার ঠিক একই সময় একই দিনে হাজির হয়ে যাচ্ছি কুয়াশার নতুন আরো দুই গল্প নিয়ে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। সবাইকে শুভরাত্রি।
কুয়াশা।
Point two.